जय निताय, जय गौर, जय श्री राधे। आमरा नित्य प्रति श्रवण करे आसछि श्रील सनातन गोस्वामी प्रभुपादेर विरचित श्री श्री बृहत् भागवतामृत। অতি অদ্ভুত, অতি সুন্দর এই শ্রী গ্রন্থ। সম্পূর্ণ সিদ্ধান্তের কথা এখানে বলা হয়েছে। গোপকুমারের মন্ত্র জপের প্রভাবে তিনি কোথা থেকে কোথায় যাচ্ছেন, এমনকি রাজা হয়েছিলেন, জগন্নাথ ক্ষেত্রেরও রাজা হয়েছিলেন, আবার এই ব্রজভূমির কথা বারবার মনে পড়ায় জগন্নাথজি তিনি বললেন, এহে গোপকুমার, তোমার এই দোলায়মান চিত্ত এবং এই দোলায়মান চিত্তে তুমি তো অস্থির হয়ে আছো। দেখো ওই শ্রী ব্রজভূমি মথুরা মণ্ডল আমার জন্মভূমি, আমার লীলাক্ষেত্র, বাল্যলীলা করেছি আমি। দেখো শ্রীরাম বৃন্দাবনে আর জগন্নাথ ক্ষেত্রে কোনো প্রভেদ নেই। তোমার যদি মন চায় তুমি ব্রজে থাকবে, তুমি ব্রজে চলে যাও, এতে কোনো অসুবিধা নেই। তৎক্ষণাৎ তিনি শ্রীক্ষেত্রের রাজা ছিলেন, সব ছেড়ে রাজ্য বুঝিয়ে দিয়ে তিনি চলে এলেন এই ব্রজে। প্রথমে মথুরায় আসতে হয়, ব্রজে আসতে গেলে মথুরাতে তিনি বিশ্রাম তীর্থে অর্থাৎ বিশ্রাম ঘাটে স্নান করলেন। এবারে তিনি এলেন এই ব্রজে, তিনি যত্রতত্র পরিভ্রমণ করতে লাগলেন। গোবর্ধন আদি এই যে সপ্তপ্রস গোবর্ধন, তিনি কি করলেন, পরিভ্রমণ করতে গেলে তো কিছু খেতে হবে, শরীরটা টিকিয়ে রাখতে গেলে তিনি গোরজ আহার করতেন। এবারে তিনি কি করলেন, বৈদেশিক বেশে অর্থাৎ তিনি যেন বিদেশ থেকে এসেছেন, বৈদেশিক বেশে গুপ্তভাবে অলক্ষিতভাবে এই ব্রজে বিচরণ করতে লাগলেন। কেন, তার সখাবৃন্দেরা রয়েছে, আত্মীয় পরিবার পরিবর্গেরা আছে, তাদের থেকে গা ভেঙে তিনি জপ করতে লাগবে, ব্রজের আনন্দ নিতে লাগবে। কেন, আমার বান্ধবেরা বন্ধুরা আমার পিতা মাতা আত্মীয় বর্গেরা তারা যদি জানতে পারে তাহলে বলবে, কোথায় ছিলে তোমাকে বহুকাল, তোমার দর্শন নেই, তখন গিয়ে হবে গ্রাম্য কথা। তাই তিনি কি করলেন, সকলে অলক্ষিত ভাবে গোস্বামীপাদ প্রয়োগ করছেন, বৈদেশিক বেশে মানে সম্পূর্ণ ছদ্ম বেশে, ছদ্ম বেশে তিনি ব্রজে বিচরণ করতেন। বৈরাগ্য অত সহজ নয়, সংসার ছেড়ে এসেছে বটে কিন্তু সংসারের মোহকে ছাড়তে পারে। আর এই ব্রজে আসলে, একাকী আসলে আনন্দ। শ্রীমান চৈতন্য মহাপ্রভু তিনি যখন অনেক ভক্তদের সাথে করে ব্রজে আসতে চেয়েছিলেন কিন্তু গোস্বামীগণ নিষেধ করলেন, প্রভু তুমি একা যাও বা একজনকে সাথে নিয়ে যাও। তাই করলেন, তা এখানে বৈরাগ্যের কথা বলা হয়েছে, বৈরাগী নামে বৈরাগী, ভেতরে ভাব সাগ্রী মতন। এইখানে গোপকুমার শ্রীল সনাতন গোস্বামীপাদ শব্দ প্রয়োগ করছেন বৈদেশিক বেশে ও অলক্ষিত ভাবে এই ব্রজের বিভিন্ন প্রান্তে ভজন করে নিজ গুরু প্রদত্ত মন্ত্র স্মরণ করে তিনি বিচরণ করতেন। সম্পূর্ণ বৈরাগী বৈরাগ্য গ্রহণ করে বৈরাগী হয়ে, কিন্তু মাঝে মধ্যে তার মনে পড়ত ওই জগন্নাথের কথা, ভাবতো যে আমি যদি জগন্নাথে থাকতাম এখানে তো প্রভু আমায় দর্শন দিচ্ছেন না, আমি তো কমসে কম সেই স্থিরভাবে অবস্থান করছেন সেই ভগবানের দর্শন তো পেতাম, এই ব্রজে আমি তো কেবল ভগবানের লীলাক্ষেত্র গুলি দর্শন করতে পারছি, আমি তো প্রভুর দর্শন করতে পারছি না। না আমি বরঞ্চ ওই জগন্নাথেই চলে যাই, তিনি ব্রজভূমি ত্যাগ করে দ্বিতীয়বার জগন্নাথ ক্ষেত্রের জন্য রওনা হয়েছেন। যেতে যেতে পথে গঙ্গা তীরে কিছু ধর্মাচার পরায়ণ ব্রাহ্মণগণ তাদের দর্শন লাভ করল, তাদের মুখ থেকে হরিকথা শ্রবণ করতে লাগলাম। হরিকথা শ্রবণ করতে করতে তারা একটি প্রসঙ্গ আলোচনা করল, কি প্রসঙ্গ বলছেন, দেখো ভূলোকের ঊর্ধ্বে অন্তরিক্ষে স্বর্গ নামে একটি স্থান আছে এবং সেই স্বর্গে সমস্ত দেবতাগণ নিবাস করেন, সেই স্বর্গ সে তো অতি অদ্ভুত, এত সুন্দর, একেবারে সাজানো গোছানো। স্বর্গের মহিমা বর্ণন করলেন, সেখানে সমস্ত বিমান শ্রেণীতে সুশোভিত, স্বর্গে ভয় নেই, দুঃখ নেই, জরা নেই, মরণাদি দোষশূন্য মহাসুখময় উৎকৃষ্ট পুণ্যের স্থান। সেই দিব্য স্বর্গে বিষ্ণু অদিতি নন্দন বামন রূপে বিরাজমান এবং সেই বামনদের তিনি দেবরাজ ইন্দ্রের কনিষ্ঠ ভ্রাতৃত্ব স্বীকার করে সেখানে উপেন্দ্র নামে খ্যাত, তিনি গরুড়ের পৃষ্ঠে আরোহণ পূর্বক ইতস্তত ক্রীড়া করতে করতে এসে দেবতাদের দেবরাজ ইন্দ্রের পূজা গ্রহণ করতেন এবং অনেক সুন্দর সুন্দর কথা বলে তাদেরকে আনন্দ প্রদান করে থাকেন। এই কথা যখন আমি শুনলাম, হে বিপ্র, সেই কামাখ্যা ব্রাহ্মণকে বলছি, আমি তখন ভাবলাম আমার গুরুদেব বলেছিলেন তুমি এই মন্ত্র জপ করে যা ইচ্ছা তাই করতে পারো, ইচ্ছাতীত, ইচ্ছার অতীত তুমি কিছু পেতে পারো। আমি তখন স্বীয় মন্ত্র জপ করতে লাগলাম আর চিন্তা করতে লাগলাম আমি যদি স্বর্গে যেতে পারতাম, আমি স্বর্গে গেলে সেখানে প্রভুর দর্শন তো পাবো, শ্রী গুরুদেবের কথার প্রতি কেমন তার নিষ্ঠা সে প্রত্যক্ষ, এর পূর্বে সে দুবার রাজাও হয়ে গেছে মন্ত্র জপে প্রভাব, সে যখন হর্ষভরে আনন্দের সঙ্গে জপ করতে লাগলো সে মতো অবস্থায় স্বর্গের থেকে এক দিব্য বিমানে একজন সাথে করে দেবতা তিনি নিতে এসেছেন, বলছেন হে গোপ কুমার এসো এসো বসো তুমি, আমি তোমার স্বর্গে নিয়ে যাব। অহস্য করে আমি তাতে বসলাম, আমি স্বর্গে গেলাম। হে ব্রাহ্মণ, আমি সেখানে গিয়ে দেখলাম অতি অদ্ভুত দৃশ্য, এত সুন্দর দৃশ্য আমি কখনো কোথাও দেখিনি। সেখানে দেবরাজ ইন্দ্র তিনি বিনা হাতে করে নিয়ে অতি সুন্দর গান অর্থাৎ কীর্তন, এখানে গান প্রশ্নায় পাঠিয়েছে, ভগবানের গীত গাচ্ছেন, ভগবানের প্রশংসা করছেন। আমি চির অভীষ্ট স্বীয় ইষ্টদেবকে দর্শন করে নিজেকে অনেক অনেক ধন্য মনে করতে লাগলাম। বামনদেবের দর্শন হল, বল বামনদেব ভগবান কি সমস্ত মুনি ঋষি বৃন্দেরা দেবতারা তারা বামনদেবের অর্চনা করার পর তপ স্তুতি প্রণাম আদি করছিল। আমি দূর থেকে দেখেই অনেক আনন্দ পেলাম, যাহা আমি তো এই জীবনের প্রথম সাক্ষাৎ ভগবানকে দর্শন করলাম, খুব আনন্দ। অনেক দূর থেকে বামনদেব তিনি আমায় ইশারা করছেন, আরে গোকুমার এসো এসো, মনে হয় কত কালের পরিচিত, এসো এসো তুমি নির্ভয়ে নিঃসংকোচে আমার কাছে এসো, প্রণাম করতে যাচ্ছেন, বলছে তোমাকে এসব করতে হবে না, তুমি আমার অনেক প্রিয়জন, আমার কাছে এসো। ভগবান আমাকে স্পর্শ করে আমার মস্তক শরীরে তার শ্রীহস্ত যখন ঘুরিয়ে দিলেন, আমার মধ্যে যেন কেমন যেন এক দিব্য ভাবের সঞ্চার হয়ে গেল আমার মধ্যে। আমি আনন্দে গদগদ হয়ে গেলাম, আহ প্রভু আমার প্রতি এত কৃপা করেছেন, আমার গুরুদেব আমার প্রতি এত কৃপা করেছেন যে যার ফলে আজ আমি সাক্ষাৎ ভগবান শ্রী বিষ্ণুর দর্শন পেলাম। তিনি ভাবের আবেগে একবারে আত্মহারা হলেন আনন্দে। সমস্ত দেবতাগণ তাকে অবস্থান করার জন্য নন্দন কানন বলে সেখানে একটি বন আছে, অতি দীর্ঘ অতি সুন্দর নন্দন কানন, একেবারে পুরাণ প্রসিদ্ধ নন্দন কাননে অবস্থান করল। সেখানে আরো আরো কিছু ভয় থাকলেও গোপকুমার বলছেন আমি সেগুলোকে বাদ দিলাম, স্বর্গের সুবিধা কিছু অসুবিধাও আছে কিন্তু আমি তো প্রভুর দর্শন পাব, তাই সেগুলো আমার কিছু মনে হল না। স্বর্গে অসুবিধা কি? সেখানে অসুরগণ তারা উৎপীড়নজনিত ভয় শোকাদি তাদের বিদ্যমান আছে, সেখানে অসুরদের ভয় আছে। গোপকুমার নিত্য প্রতি মহেন্দ্র কর্তৃক প্রতিদিন পারিজাত পুষ্পাদি দ্বারা উপেন্দ্র অর্থাৎ ভগবান শ্রী বামনদেবের পূজা অর্চনা করতে, আমি অনেক শ্রদ্ধার সঙ্গে তাদের এই ভাব ভক্তি দেখে আমি একেবারে বিমোহিত হয়ে যেতাম। আমার একদিন হঠাৎ মনের মধ্যে বাসনা হল, আমি যদি ইন্দ্র হতাম তাহলে আমি প্রভুর সেবা করতে পারতাম, আমি স্বর্গের রাজা হলে প্রভুকে আমি অগ্নে পূজা দিতে পারতাম। তখন তার গুরুদেবের প্রতি তার তো নিষ্ঠা এমনি ছিল, আবার এত এত অলৌকিক সব ঘটনার পর তিনি স্বীয় গুরু প্রদত্ত দশাক্ষর গোপাল মন্ত্র জপ করতে লাগল। অকস্মাৎ এই দেবরাজ ইন্দ্র কোন এক মুনিপত্নীকে দূষিত করল, তখন সে ভয়ে লজ্জায় পালিয়ে গেল স্বর্গ ছেড়ে। তাহলে স্বর্গ রাজাবিহীন হয়ে গেল, ইন্দ্র তো পরিবর্তন হতে থাকে। অকস্মাৎ শ্রী বিষ্ণুর আজ্ঞায় দেবগুরু বৃহস্পতি তিনি আমাকে ইন্দ্রপদে অভিষিক্ত করলেন, আমি তখন স্বর্গে ইন্দ্র হয়ে গেল। আমি অদিতি শচী ও বৃহস্পতি প্রভৃতির প্রতি বিশেষ সম্মান প্রদর্শন করতাম, বিশেষ ভক্ত। হে ব্রাহ্মণ, আমি স্বর্গের ইন্দ্র হয়েও আমি কিন্তু থাকতাম সেই নন্দন বনে, কারণ সেই নন্দন বনের বিচিত্র শোভা দর্শন করলে আমি ব্রজভূমির শোভাকে কীর্তনের যে স্বাদ সেই স্বাদটা মিটে যেত। আমি অকিঞ্চনের ন্যায় ত্যাগের ন্যায় আমি সেই নন্দন কাননেই বাস করতে লাগলাম। দেখুন গোপকুমার তিনি দেবরাজ ইন্দ্র হওয়ার পরেও তার মধ্যে কোনো কামনা বাসনা কিছুই ছিল না, বিষয়ের মধ্যে থাকলেই তাকে বিষয়ই বলা যায় না। যার মনের মধ্যে বৈরাগ্য আছে সে যদি বিষয়ের মধ্যে থাকে তাতে কিছু যায় আসে, কিন্তু যার মনে বিষয় রয়েছে সে যদি মহাত্যাগীও হয় অরণ্যেও থাকে তাহলে সে বিষয় কি হবে যদি বিষয়ে চিন্তা করে। তার মধ্যে এই সমস্ত কিছু দোষ স্পর্শ করতে পারলো না গুরু কৃপায় প্রভুর কৃপায়। বহুকাল দেব পরিমিত এক বছর রাজা ছিলেন, এইভাবে তিনি উপেন্দ্র অর্থাৎ ভগবান বামন দেবের সাক্ষাৎ সেবায় মনোযোগ দিলেন। তার ইচ্ছা পূর্ণ হয়েছে জেনে তার তো আনন্দের আর পারাবার থাকল। সাক্ষাৎ তিনি নিত্য প্রতি উপেন্দ্রের অর্থাৎ বামন দেবের সেবা করলেন, পূজা অর্চন স্তুতি ভোগনা একেবারে সহজ। তাহলে কেমন আনন্দ গোপকুমারের হতে লাগলো, কিন্তু তিনি ছিলেন অনাসক্ত নিষ্কিঞ্চন পরম বৈরাগ। এই দেবরাজ ইন্দ্রের পদ প্রাপ্ত হয়েছিলেন মহারাজ নহুষ, মহারাজ নহুষ কিন্তু ধার্মিক রাজা ছিলেন, কিন্তু বিষয়ের মধ্যে পড়ে গিয়ে তিনি কি করতে লাগলেন, ভাবলেন দেবরাজ ইন্দ্রের পত্নী শচীকে সে উপভোগ করতে চায়। শচী তিনি সতীসাধ্বী নারী, তিনি দেবগুরু বৃহস্পতিকে গিয়ে বললেন তার গুরুদেবকে, বলছেন এই দুষ্ট নহুষকে অপরাধের মধ্যে ফেলতে হবে, তুমি এক কাজ করো, তুমি তাকে বলো যে তুমি স্বর্গের রাজা, যদি সমস্ত মুনিরা তোমাকে তোমার শিবিকা বহন করে নিয়ে আসে আমার কাছে তাহলে আমি তোমার ইচ্ছা পূর্ণ করব। এই নহুষ কামান্ধ হয়ে ধনমদে মত্ত হয়ে ইন্দ্রত্ব প্রাপ্ত হয়ে তার মধ্যে দুর্গভীষণ দিয়ে সমস্ত বেদজ্ঞ ত্রিকালদর্শী মুনিদের আদেশ করলেন আমাকে বহন করে দেবরাজ ইন্দ্রের পত্নী শচীর বাসভবনে নিয়ে যাব। অবস্থ মুনিও ছিলেন আরো আরো বেদজ্ঞ সব সমস্ত মানে ত্রিকালদর্শী মুনি তাদের থেকে বড় মুনি আর হতে পারে না, তাদেরকে দিয়ে সেবিকা পালন করাচ্ছে। কেন না? সতীকে লাভ করতে চায়, পেতে চায়। দেবগুরু বৃহস্পতি বলে কথা, তিনি দেখলেন এই নরাধমের অভিশাপ প্রাপ্ত হলেই সে এই দুরভিসন্ধিও শেষ, সেটা ভালোই হবে। এমন ভাবে কামাকুরা হয়েছে সতীর কাছে যাওয়ার জন্য, অবস্থি মস্তকে পা দিয়ে বলছে সর্প সর্প, সর্প শব্দের অর্থ শীঘ্র হয় সংস্কৃত ভাষা। শ্রীমদ ভাগবত প্রসঙ্গ এখানে গোস্বামী পাদ টীকার মধ্যে এটা নিয়েছে, যখন সর্প সর্প বলেছেন তারা কার জটা পা দিয়ে অবস্থ মুনির জটে। দেখুন কেমন ব্যক্তি, ধনমদে লোকে অন্ধ হয়ে ওঠে। এখানে গোস্বামী পাদ কি জন্য বলছেন না, সেই গোপকুমার ইন্দ্র হলেও তার মধ্যে কোন প্রকার কামনা বাসনা স্পর্শ করতে পারেনি, সেই প্রসঙ্গটির পরিবর্তে প্রসঙ্গে এই প্রসঙ্গটি তুলে, যখন সর্প সর্প অর্থাৎ শীঘ্র চলো শীঘ্র চলো, তারা ধৈর্য ধরছেন। অবস্থ মুনি বলছেন আরে দুষ্ট নরধম রাজা নৌষ, যা তুই মর থেকে সর্প হয়েই জন, তারপরে সর্প হয়ে স্বর্গের থেকে চ্যুত হই, তারপরে আবার পাণ্ডব মানের দ্বারা এই নৌষ মুক্ত হয়েছিল সর্পজনী থেকে। তা এখানে ছিল সনাতন গোস্বামী প্রভুপাদ বলতে চাইছেন যে রাজা নহুষ তারও মতিভ্রম হয়েছে, কিন্তু গোপকুমারের মধ্যে কোন প্রকার পরিবর্তন হয়, মানসিক পরিবর্তন কিছু আসে না, যেমন সে বৈরাগী ছিল সেই বৈরাগী থেকে গিয়েছে। অর্থ এমন যে অপূরণ পর্যন্ত বুদ্ধি নষ্ট করে দিয়েছে। সমন্তক মনে বৃত্তান্ত আপনারা প্রত্যেকেই অবগত আছে। গোস্বামী পাদ বলছেন তার স্বর্গের এত এত বিষয় বৈভব তাকে আকৃষ্ট করতে পারে, যারা সত্যকারী ভক্ত হয় তাদের এগুলো হয়। তার একমাত্র আনন্দ কি যে তিনি নন্দন কাননে বৈরাগীর মতো থেকে ইন্দ্রের ইন্দ্রের যে যাবতীয় কার্যাদিও তিনি করতেন, তার সহায়ক ছিল মন্ত্রীরা রয়েছে, একটা রাজা তো সম্পূর্ণ দেশকে পরিচালনা করে না, তার মন্ত্রীরা থাকে, আবার ওখানে বহু বহু মুনি ঋষিরা থাকে উপদেষ্টা হিসাবে, তার মধ্যে দেবতাদের গুরু বৃহস্পতি, তিনি তো সবকিছু বুঝিয়ে দেন। দেবরাজ তিনি ইন্দ্র হয়ে বামন দেবের সেবায় একেবারে তন্ময় হয়ে, এবং এই বৈষ্ণবী বৈষ্ণব ধর্মকে তিনি স্বর্গের থেকেই প্রচার প্রসার আরম্ভ করলেন গোপকুমার। তার সব থেকে আনন্দ কিসে হতো গোপকুমারের? পূজনের পর প্রভুকে যখন প্রণাম করতে যান, চরণে মস্তক রেখে প্রণাম করতে যান, তখন ভগবান বামনদেব তাকে তুলে ধরে নিজের পাশে বসিয়ে সর্বাঙ্গে হস্ত বুলিয়ে দিতেন, তাতে গোপকুমার একেবারে অস্ত্র কম্প পূরক আদি অনেক অনেক ভাবের সঞ্চার। এইভাবে দৈনন্দিন মহা আনন্দে দিন কাটতে লাগল, কিন্তু তার মধ্যে একটু দুঃখ হতে লাগল। কি দুঃখ? যে বামনদেব তিনি পূজন আদি গ্রহণ করার পর তিনি অদর্শন হয়ে যেতেন, কোথায় যেতেন কেউ আর জানত না, তিনি আবার যখন পূজনের সময় গরুড়ের পিঠে বসে তিনি আসতেন। এই যে অদর্শন, এই অদর্শন গোপকুমারের সহ্য হতে না। আরে আমি 24 ঘন্টায় প্রভুকে দর্শন করব বলেই তো স্বর্গে এসেছিলাম, আমি ইন্দ্র হয়েছি, কিন্তু এই অদর্শন আমাকে বড় কষ্ট দিচ্ছে, আমি কি করি এখন? তার মনের মধ্যে দুঃখ কষ্ট বেড়ে যেতে লাগল। তখন তিনি ভাবলেন, আমি কি তাহলে সেই জগন্নাথে চলে যাব? আমি চাই আমি সর্বদাই যখন ইচ্ছা তখন প্রভুকে সম্মুখে দেখব। এখানে একটি সিদ্ধান্তের কথা ত্রিলোকস্বয়ম্বর বলছেন যে গোপকুমারের মধ্যে কিন্তু তিনি সাক্ষাৎ উনি বিগ্রহ দারুময় দারুময়ী শিলাময়ী এই ভাবছিল। সেই জন্যই তো এই কথা বলছেন যে আমি সেই জগন্নাথের দর্শন যখন ইচ্ছা তখন করতে পারব। দেব পরিমিত 1 বছর তথায় তিনি সুখে থাকলেন, সুখে মানে বিলাসবহুল নয়, সুখটা কি? কৃষ্ণ সুখৈক তাৎপর্য, ভগবানের সেবায় নিযুক্ত হয়েছিলেন, এই জন্য এখানে সুখ বলে বলেছে। অকস্মাৎ তার মনের মধ্যে যখন এই প্রকার জল্পনা কল্পনা চলতে লাগলো যে এখানে তো প্রভু কখনো কখনো অদৃশ্য হয়ে যান, কোথায় যেন চলে যান, এই অদর্শন তার সহ্য হতে লাগল। অকস্মাৎ কিছু মুনিগণ তারা এলেন, কোথার থেকে? মহরলোক থেকে। মহরলোক সমস্ত মুনিদের স্থান, এই মহরলোক ব্রহ্মলোকের থেকেও আরো উপর, অনেক ঊর্ধ্বে, তার মহিমা অনেক বেশি। মহরলোক থেকে কয়েকজন মহর্ষি তারা স্বর্গে, গোস্বামীপাদ বলছেন তারা কেন এসেছেন, বলছেন তারা তো দিব্য লোকে থাকেন, তা সেখান থেকে যখন এই পৃথিবীতে আসছিলেন সর্বোপরি স্বর্গের পরে পরপরই মোটামুটি পৃথিবী, তারা স্বর্গে প্রবেশ করল। যখন স্বর্গে প্রবেশ করলেন তখন সমস্ত স্বর্গেও তো অনেক মুনি ঋষিরা থাকেন দেবতাদের পরিচালনা করার জন্য, এই পৃথিবীতেও যত যত রাজা ছিলেন তাদের উপদেষ্টা কিন্তু গুরুগণ থাকতেন, সাধুরাই থাকতেন। তাদের দেখে গোপকুমার বলছেন ব্রাহ্মণকে, হে বিপ্র, তাদেরকে দেখে আমি হতবাক, তাদের শরীরের যে জ্যোতি মনে হয় যেন সূর্যের জ্যোতিকেও তিরস্কার করছে, এমন তাদের জ্যোতি। সমস্ত পূজন সামগ্রী সহায়কেরা গুছিয়ে প্রস্তুত করলেন। আমি ভাবছি ওনাদেরকে স্বাগত কিভাবে করব, কিভাবে বসাবো, কিন্তু অন্যান্য সকলে সব কিছু তৈরি করে দিল। দেবগুরু বৃহস্পতি আমায় বললেন, হে ইন্দ্র, সম্মানের পদের দাম আছে, হে ইন্দ্র, তখন গোপকুমার বলছে, এসো তুমি এখন আমার সাথে এসো, এই ত্রিকালদর্শী মহামুনিদের পূজন করো। দেবগুরু বৃহস্পতি পর্যন্ত তাদের পূজন করলেন, সাথে ইন্দ্র তার গোপকুমার পূজন আদি করলেন, তার আনন্দের আর কোনো শেষ নেই, ভীষণ ভীষণ আনন্দ। যে কথা আমরা বলছি, সনাতন গোস্বামীপাদ বলছেন তারা কোথায় যাচ্ছিলেন সেই মহামুনিরা, বলছেন তারা এই মর্তেই আসছে। কেন মর্তে কি কাজ? বলছেন এই মর্তে যত যত তীর্থ আছে সব তীর্থে পাপি তাপি অপরাধী ব্যক্তিরা মানবেরা তারা স্নান করে। গঙ্গা মাইয়া যমুনা মাইয়া সরস্বতী মাইয়া ইত্যাদি যত যত পুণ্য এবং পুণ্যা নদী আদি আছে, তাতে অবগাহন করলে সেই সেই তীর্থ গঙ্গা যমুনা সরস্বতী ইত্যাদি ইত্যাদি সেই পাপীর পাপকে নিজে নিয়ে নেয়। যখন পাপী পাপকে নিতে থাকেন, নিতে নিতে পরিপূর্ণ হয়ে যান, তখন এমবিধ মুনিরা এই পৃথিবীতে আসবে। কেন? সেই সমস্ত পাপময় পুণ্য নদ নদী তাদেরকে উদ্ধার করার জন্য। তীর্থেরা পাপ গ্রহণ করতে পারে, পাপ নিয়ে নেবে, কিন্তু সেই পাপ থেকে সে যদি আবার পরিষ্কার না হয় তাহলে সেই পাপ যাবে কোথায়? তখন ইয়ংবিধ ব্রহ্মর্ষিরা মহর্লোক থেকে এসে ওই তীর্থে অবগাহন করেন। কি জন্য? যে তাদের যত যত পাপীদের পাপ নিয়েছে সেগুলো ঋষিরা নিয়ে নেন। ঋষিরা নিয়ে নেন কেমন? ঋষিরা স্নান করলে ওই পাপ বিধ্বংস হয়ে যায়। তাহলে সাধুদের মহিমা কেমন? তাদের প্রভাব কেমন? তাদের জপতপি বা কেন? অনন্ত অনন্ত লোক কুণ্ডাদিতে যমুনা গঙ্গা সরস্বতী ইত্যাদি ইত্যাদি নদীতে স্নান করে পাপ ছেড়ে দিচ্ছে। আর সেই সমস্ত মহর্ষিগণ তারা কৃপা করে আসেন যে ওই ওই তীর্থ সে পাপগুলো রাখবে কোথায়? তীর্থ কিন্তু পাপ খালন করতে পারে। পাপ খালন কারা করে? এই মহাজনদের স্নান করে, মহামহা বৈষ্ণবেরা স্নান করলে সেই সেই তীর্থ সেই পাপ থেকে মুক্ত হয়ে যাবে। অর্থাৎ পরিষ্কার কথা হচ্ছে, মহামহা ভাগবতগণ তারা তীর্থ পর্যটনের ছলে যখনই কুণ্ড হোক তীর্থে হোক স্নান করে, পাপি তাপীদের পাপ তৎক্ষণাৎ সেই কুণ্ড থেকে সেই নদী থেকে একেবারে বিধ্বংস হয়ে যায়। তারা এসেছে, ভৃগু প্রভৃতি মুনিরা এসেছে, ভৃগুর নামে দিয়েছে আর প্রভৃতি শব্দ প্রয়োগ করেছে। তা শ্রীমৎ ভাগবতে বিদুরজি তিনি যখন তীর্থ পর্যটন করে এসেছিলেন, যুধিষ্ঠির মহারাজ বলেছিলেন ভাগবতের প্রথম স্কন্ধে রয়েছে, প্রথম স্কন্ধে ত্রয়োদশ অধ্যায়ে একাদশ শ্লোকে, ভগবদ্বিধা ভাগবতা তীর্থ ভূতাঃ স্বয়ং প্রভ তীর্থে কুর্বন্তি তীর্থানি শান্তস্যেন গদাভৃতা। অর্থাৎ ভবাদৃশ্য ভগবত ভক্তবান স্বয়ং তীর্থ স্বরূপ, যারা ভগবানের একনিষ্ঠ ভক্ত তারা তীর্থ স্বরূপ। শুধু তীর্থ স্বরূপ নয়, তীর্থের থেকেও আরো মহা তীর্থ স্বরূপ। বলছেন বিদুরকে, বিদুর কিন্তু সাধারণ নয়, সাক্ষাৎ ধর্মরাজ, তাকে বলছেন আপনাদের তীর্থ পর্যটন করার কি প্রয়োজন? আপনাদের কেন? বহুবচনের প্রয়োগ করেছেন, বিদুরের ন্যায় আরো আরো সব সাধুরা, আপনাদের হৃদয়ের মধ্যে সর্বদাই গদাধর মানে শ্রী গোবিন্দ তিনি বিদ্যমান। আপনাদের স্পর্শে তো যে সমস্ত তীর্থ পাপে পরিপূর্ণ, আপনাদের মতন সাধুদের অবগাহনে সেই সেই তীর্থ পাপ থেকে চিরতরে নিষ্কৃতি পেয়ে গেল। অকস্মাৎ এই সমস্ত ত্রিকালদর্শী মহর্লোকের ভৃগুয়াদি মুনিগণ তারা পৃথিবীর দিকে চলে। এই মর্মে মুনিগণ যখন মর্তে চলে এলেন, তখন তিনি ভাবছেন এনাদের মহিমা এনাদের বৈভব আমি তো কিছু বুঝতে পারলাম। অন্যান্য দেবতাদের জিজ্ঞাসা করছেন ইন্দ্র অর্থাৎ গোপ কুমার, বলছেন হে দেববৃন্দ, এই সমস্ত সূর্যের থেকে প্রকাশমান যে সমস্ত মহাত্মাগণ এলেন ওনাদের সম্পর্কে আমাকে কিঞ্চিত অবগত করা। দেবতাদের মধ্যেও কিন্তু মানুষের মতো মাৎসর্য ভাব আছে, তারা দেখলেন আমরা হলাম দেবতা আর কোথায় চুল দাড়িতে জটায় পরিপূর্ণ তাদের প্রশংসা করি কেমন করে, দেখুন হিংসা সর্বত্রই বিদ্যমান। দেবরাজ দেবতাদের শ্রী গুরুদেব বৃহস্পতি তিনি বলছেন তুমি আমার কাছে শোনো হে দেবরাজ। গোপকুমারকে বলছেন হে দেবরাজ দেখো এই ভূ এই স্বর্গের উত্তর দেশে শুভকর্মের দ্বারা প্রাপ্য মর্ণ সর্বত সাধারণ, এর ঊর্ধ্বে রয়েছে মহল্ল। এই মহল্লকে অধিকাংশ যারা নৈষ্ঠিক ব্রহ্মচারীগণ তাদের দেওয়া, নৈষ্ঠিক ব্রহ্মচারী পৃথক হয় আর গার্হস্থ্য থেকে এসে সাধু হয় বানপ্রস্থী তাদের কিন্তু স্থান পৃথক হয়ে যায়। তা সেই মহল্লকে নৈষ্ঠিক ব্রহ্মচারীগণ যারা জপ তপ করে সিদ্ধ হয়েছেন তারা থাকে, ভূ ভূব স্বর্গ এই ত্রিলোকের প্রলয়ও সেই মহল্লোক বিদ্যমান থাকে। অর্থাৎ কি বলছেন, ভূ ভূব স্বর্গ এই পৃথিবী স্বর্গ ব্রহ্মলোক এ প্রলয়ে মহাপ্রলয়ে নষ্ট হয়ে যায় কিন্তু এই মহল্লোক নষ্ট হয় না। তা যারা মুক্তির অধিকারী ব্যক্তিগণই সেখানে নিবাস করে। দেখো হে ইন্দ্র, এই ভূলোকের এই পৃথিবীতে যে সুখ আনন্দ আছে সার্বভৌম সুখ হতেও ইন্দ্রপদে কোটি গুণ সুখ, ইহ জগতে যে সুখ যে না তা নয়, সুখ দুঃখ মিলিয়ে আছে, স্বর্গে দুঃখ নেই, দুঃখ আছে কিঞ্চিত অসুরের উৎপাত, এছাড়া তো আনন্দই আনন্দ সেখানে। তদ্রূপ ইন্দ্রপদ হতেও মহর্ষিগণের সুখ হচ্ছে আরো কোটি কোটি গুণ বেশি, স্বর্গে আর কি সুখ আছে। বিবেকীগণ শাস্ত্রকারগণ এই কথা প্রতিপাদন করেছে, কোন সাধু বা গুরুদেব যা কিছু বলবেন শাস্ত্রের বাইরে কিন্তু বলেন, আর যারা শাস্ত্রের বাইরে বলেন তারা অপধর্ম প্রচার করেন। এখানে বৃহস্পতি নিজের কথা কিছু বললেন, ভগবান শ্রীকৃষ্ণকেও উদ্ধব কতবার জিজ্ঞাসা করেছেন যে প্রভু আপনি আপনার নিজের কথা একটি বলুন, একটাও বলুন, সব শাস্ত্রের প্রমাণ দর্শিয়েছেন সেখানে না হে দেবরাজ ইন্দ্র। তথায় সেখানে ভৃগু প্রভৃতি মুনিগণ সাক্ষাৎ ভগবান যজ্ঞেশ্বরকে যজ্ঞ অনুষ্ঠান দ্বারা সর্বদা অর্চনা করেছে। গোপকুমার বলছেন কামাক্ষার ব্রাহ্মণকে, হে ব্রাহ্মণ, দেবগুরু বৃহস্পতির বাক্য শ্রবণ করে আমার ইন্দ্রপদে বিরক্ত হয়ে বিরক্তি কেন, আরে আমি ভাবছিলাম এই স্বর্গই বোধহয় শ্রেষ্ঠ, এখন তো আমি দেখতে পাচ্ছি এই স্বর্গে কিছু নেই, ক্ষীণে পুণ্যে মর্তলোকম বিষন্তি। যতক্ষণ পুণ্য আছে ততক্ষণ স্বর্গে সে থাকছে, আর ক্ষীণে পুণ্যে যখন পুণ্য ক্ষীণ হয়ে যাচ্ছে মর্তরকম মৃত্যুরকম ভীষণ মৃত্যুরূপে ঠেলে ফেলে দেয়। আমার তখন বিরক্ত এসে গেল, ভাবলাম আমি মহল্লোকে কি করে গেল। আমি তখন আমার গুরুদেবের দেওয়া মন্ত্র নন্দন কাননের একান্ত স্থানে বসে আমি জপ করে শুধু এই প্রার্থনাই করলাম, না আমি মহল্লোকে যেতে চাই। অকস্মাৎ সেখানে জপপ্রভাবে বোমযান উপস্থিত হল। বোমযান মানে যেগুলো শূন্য মার্গে চলে, বোম মানে আকাশ। বোমযান উপস্থিত হল এবং আমি সেই দিব্য বিমানে আরোহণ করার সাথে সাথে মহল্লোকে পৌঁছল এবং সেখানে ত্রৈলোক্য দুর্লভ নির্দোষ স্বরূপ ভজন বৈভব দর্শন করলাম। দেখুন এক একটি শব্দের কত দাম আছে। গোস্বামীপাদ বলছেন সেখানে আমি ত্রৈলোক্য দুর্লভ অর্থাৎ ত্রিলোকের মধ্যেও দেখা যায় না দুর্লভ কি না তাদের ভজন বৈভব দর্শন করলাম। নির্দোষ শব্দ প্রয়োগ করেছে, আমাদের মধ্যে অনেক দোষ, সেখানে যাদের মধ্যে দোষ আছে তারা ওখানে যেতেই পারে কি করে যাবে। শব্দ এক একটা শব্দের কত মূল্য, কত তার অর্থ। ভৃগু প্রভৃতি সহস্র সহস্র ভক্তি প্রপরায়ণ মহর্ষিগণ সেখানে মহা মহা যজ্ঞ করছে এবং সেই যজ্ঞ অগ্নি হতে আমি দেখতে পেলাম যে কোটি কোটি সূর্যের জ্যোতি বিশিষ্ট। আমরা তো একটা সূর্যকে দেখে আমাদের চোখ অন্ধ হয়ে যায় যায়, আর সেখানে যখন যজ্ঞেশ্বর ভগবান তাদের যজ্ঞাগ্নি হতে উৎপন্ন হন প্রকাশ হন আবির্ভূত হন তখন মনে হয় কোটি কোটি সূর্য, সূর্যের যে জ্যোতি এমন জ্যোতির্ময় হয়ে যজ্ঞেশ্বর ভগবান দর্শন দেন। তাদের দেওয়া উপহার আদি তিনি গ্রহণ করছেন, হবিভাগ গ্রহণ করছেন। আমি দেখে মহা আশ্চর্য হয়ে গেলাম। আমি সাতিশয় তাদেরকে দর্শন করে আমার চিত্তের মধ্যে যেন এক ভীষণ আনন্দ হতে লাগল এবং সেই যজ্ঞেশ্বর ভগবান তিনি আমায় নিকটে ডেকে নিয়ে আদর করতে লাগলেন এবং তিনি আমাকে প্রসাদ দিলেন সেই যজ্ঞেশ্বর ভগবান। আমি তো অবাক, এ কি, আমি কোথার থেকে কোথায় এসেছি? আমি তো ছিলাম বৈশ্য গো বালক রাখাল, এই গোবর্ধনে তার জন্ম, এ আমি কোথায় গেলাম? আমার অদ্ভুত আনন্দ হতে লাগল সেই জগদীশ্বরকে দর্শন করে নিজেকে অনেক অনেক গুণে ধন্য মনে করতে লাগল। আর আমি সেই দিব্য মহল্লোকে ইতস্তত ভ্রমণ করতে লাগলাম, জপ করতে লাগলাম এবং আমি দেখলাম সেখানে যজ্ঞ হলেই প্রভু প্রকাশ, আর যজ্ঞ সর্বত্রই হচ্ছে। অজস্র অজস্র মুনিরা সেখানে নিবাস করছে, খুব আনন্দ। আমি তখন ভাবছি আরেকটা সংকল্প আমার মধ্যে উপস্থিত হল, আশা, সৎ আশা কি না, আমি তো বৈশ্য, আমি যদি ব্রাহ্মণ হতে পারতাম তাহলে তো আমি যজ্ঞ করলে প্রভু আমার যজ্ঞ থেকে প্রকার হয়ে আমার অভিভাব সাক্ষাতে গ্রহণ করত। এই চিন্তা যখন করলে সেখানে ছাত্র ত্রিকালদর্শী মুনি তারা প্রতিটা জীবের মনের খবর বলতে পারে। সেখানকার বড় বড় মুনিরা তারা বললেন এসো, আমরা তোমায় ব্রাহ্মণ করে দিচ্ছি, তোমাকে আমরা বিপ্রেতে পরিণত করে দেব, ব্রাহ্মণ করে দেব। তখন তিনি ভাবছেন, না, এই ব্রাহ্মণ হওয়া ঠিক হবে না। কেন বলছেন না? ব্রাহ্মণ হলে আমি প্রভুর দাস ভাবে আর সেবা করতে পারব। তিনি তখন বুদ্ধি করে বললেন, হে মহাত্মাগণ, আমি ব্রাহ্মণ হতে চাই না, আপনারা আমার প্রতি কৃপা করুন, দয়া করুন, আমি ব্রাহ্মণ হতে চাই। এখানে সনাতন গোস্বামী পাদ তিনি কি বলছেন যে ব্রাহ্মণ কেন হতে চাইলেন না? গোপকুমারের মনের মধ্যে এই প্রকার ভাবনার পরিবর্তন হলো কেন? তারা তো সহসা ব্রাহ্মণত্ব প্রদান করতে যাচ্ছে, কিন্তু না, তিনি তা বুদ্ধি করে স্বীকার করলেন না। বুদ্ধি কেন? যে না, তারা যাতে আবার আমার প্রতি রুষ্ট না হয়, তাই শুধু সাধু শব্দে, সাধু ভাষাতে বুঝিয়ে এড়িয়ে গেল। গোপকুমার বলছেন, ব্রাহ্মণকে আমি ভাবলাম বৈশ্য দেহ প্রাপ্ত হয়ে পরম সুখে প্রভু ও তার ভক্তগণের সেবা করার সৌভাগ্য আমি লাভ করেছি, কিন্তু বিপ্রদে তা সম্ভব। দ্বিতীয়ত, সদ্গুরু উপদিষ্ট শব্দ মন্ত্রফল মন্ত্র জপেও শৈথিল্য হবে, কেননা তাদের যজ্ঞ ব্যতীত অপর রুচি দেখা যায়। আমার গুরুদেব আমায় যে দিব্য অলৌকিক গোপাল মন্ত্র প্রদান করেছেন, সেই গোপাল মন্ত্র জপের শৈথিল্য আর শৈথিল্য মানে এই আগ্রহ কমে যেত। ব্রাহ্মণ হলে আমি সদা সর্বদা কি করব? সেই হবন পবন আদি করতে থাক, তাহলে তো আমি জপ থেকে পৃথক হয়ে যাব। সুতরাং আমার ব্রাহ্মণ হওয়াটা ঠিক হবে না। তিনি বুদ্ধি করে নিষেধ করলেন আর ভাবছেন, আমি শুধু যজ্ঞই করে চলব, প্রভুর ভক্তি তো আর করতে পারবো না, তারপরে ব্রাহ্মণ হলে আমার মধ্যে অহম ভাব আসতে পারে, আমি কোথাও গেলে অন্যান্য জাতির ভক্তেরা আমার সেবা গ্রহণ করতে চাইবে না, আমি সেবা থেকে পৃথক হয়ে যাব, ইত্যাদি ইত্যাদি কারণে তিনি স্বীকার করলেন। এখানেও গোপকুমার তিনি শান্তি লাভ করতে পারলেন। কেন শান্তি লাভ করতে পারলেন না? বলছেন, সারাদিন প্রভুর দর্শন হয়, কিন্তু সন্ধ্যা হলে তো হবে বন্ধ হয়ে যায়, যজ্ঞ বন্ধ হয়ে যায় সন্ধ্যার সময়, সূর্য অস্ত হলে যজ্ঞ বন্ধ। ঠিক আছে, রাতটা না হয় প্রভুর চিন্তায় ব্যয় করবে, কিন্তু এই মহল্ল সেটা আবার তাদের দিন রাত্রি ব্রহ্মলোকের অনুযায়ী চলে। যেমন পাশাপাশি দুটো দেশ থাকে, কোনো কোনো ক্ষেত্রে এই দেশের নিয়ম শৃঙ্খলতা অন্য দেশও লক্ষ্য করে, তো সেখানে এই মহল্লোকের উপরে জনলোক, তারপরে ব্রহ্মলোক, সব পাশাপাশি। তা ব্রহ্মার যখন রাত হয়, তা ব্রহ্মার রাত মানে তো বুঝতে পারছেন আমাদের বোধ হয় কয়েক কোটি কোটি বছর, তো যখন রাত হবে ব্রহ্মার রাত অনুসারেই রাত হয়, তা যখন রাত্রিকাল আসবে তখন সে তো আমাদের হিসাব মতন কোটি কোটি বৎসর, তখন তো আমি প্রভুকে আর দর্শন পাব। তখন ভাবছে তাহলে কি হবে, ব্রহ্মার দিবাবসানে জনলোকে রাত্রি উপস্থিত হলে যজ্ঞ অনুষ্ঠান আর হয়, যজ্ঞেশ্বরের অদর্শন জনিত তাপ প্রলয়কালীন তাপ হতেও আমার অধিক কষ্টদায়ক মনে হতো না। আমি তখন ভাবলাম কি করি, এখন এই ভগবত বিরহ তার নিয়ন্ত্রণের জন্য আমি জগন্নাথ পুরীতে চলি।
সেখানে
গিয়ে কমসে কম আমি তো প্রভুকে যখন ইচ্ছা তখন দর্শন করতে পারবো। আবার ব্রহ্মার দিন শেষ হয়ে গেলে যখন প্রলয় হয়, যখন মহাপ্রলয় আরম্ভ হলো, ব্রহ্মার একদিনের প্রলয় আমাদের সামনে, তাহলে কত বড় দিন আর কত বড় রাত্রি। তখন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যেগুলো ধ্বংস হওয়ার লোক সেগুলো যাজল্যমান হয়ে ওঠে। যাজল্যমান কেমন? জ্বলতে থাকে, সেই তাপ মহল্লোক পর্যন্ত পৌঁছায়। মহল্লোক নষ্ট হয় না, কিন্তু আগুন জ্বললে খানিকটা উপর পর্যন্ত তাপ তো যাবে। তখন এই মহল্লোকের সমস্ত মহাত্মাগণ কি করে, তাদের তো যোগ শক্তি রয়েছে, দিব্য শক্তি রয়েছে, তারা যত্রতন্ত্র বিচরণ করতে পারে। তখন তারা সেই মহাপ্রলয়ের সময় এই দিব্য লোক ত্যাগ করে তারা উপরে চলে যায়। মহল্লোক তপ্তিত হলে পর তারা তপলোকে চলে যায়, পাশে তপলোকে, সেখানে আর অগ্নির তাপ পৌঁছায়। ভাবছেন এখানেও তো প্রভুর দর্শনে ব্যাঘাত হয়, কি করে আমি প্রভুর অদর্শন সহ্য করতে পারব। তখন তিনি ভাবছেন আমি তাহলে এখন কি করি, এই মহল্লোকে অবস্থান করব না কোথায় যাব। তিনি কিছু নির্ণয় না করতে পেরে তখন তিনি ইষ্টদেবের ইষ্ট মন্ত্র অর্থাৎ প্রভুর মন্ত্র তিনি জপ করতে লাগলেন। জপ করতে লাগলে অকস্মাৎ একজন ছোট্ট এক বালক, 5 বছর বয়স, পোশাক পরিচ্ছন্ন কিছু নেই, মহল্লোকের অজস্র অজস্র মুনিরা সেই 5 বছর ছোট্ট এক বালককে দেখে তারা সাষ্টাঙ্গে প্রণাম করে কত বৈদিক মন্ত্র দ্বারা তার অভ্যর্থনা করছে। আমি কিন্তু কিছু বুঝতে পারলাম না, ছোট এক 5 বছরের শিশু, তার জন্য এত স্বাগতের ব্যবস্থা কি ব্যাপার, আমি কিছুই বুঝতে পারলাম না। সেই 5 বছর একেবারে বালক তিনি যখন অন্যত্র গমন করলেন, তখন আমি মুনিদের জিজ্ঞাসা করলাম কে ইনি, বলছেন তিনি হচ্ছেন ব্রহ্মার দ্বারা প্রথম উৎপন্ন ভগবানের অবতার, তিনি সনত কুমার। বল সনত কুমার ভগবান কি যায়, তিনি সনত কুমার। সনত কুমারের প্রসঙ্গ তিনি জানার জন্য এবং তপলোকে যাওয়ার জন্য কিভাবে কি করতে হবে তা মুনিদের সঙ্গে আলোচনা করতে লাগলেন, এবং তিনি মহল্লোক থেকে তপলোকে গমনের জন্য গুরু প্রদত্ত সেই দিব্য গোপাল মন্ত্র জপে বসলেন। এবারে তিনি তপলোক আদিতে আরো পরিস্থিত অনেক লোকে যাবেন, সেই ঘুরে ফিরে এই ব্রহ্ম বৃন্দাবনে যাবেন, অতি দিব্য অতি সুন্দর প্রসঙ্গ। তো আমরা নিত্য প্রতি তা শ্রবণ করবো। তদ্ব তিনি গুরু প্রদত্ত গোপাল মন্ত্র জপ করছেন, তপলোকে যাবেন, সনৎকুমার আদি তপলোকেই প্রায়শ থাকে। তপলোকে যাওয়ার জন্য তিনি জপ আরম্ভ করলেন, আর এর পরবর্তী অংশ শ্রীমতী রাধারানী জীর কৃপা হলে আমরা আগামী দিবসে যথাসময়ে শ্রবণ করব। সুতরাং অন্ধকার দিনের পাঠের বিরাম।